ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, গত জানুয়ারি মাসে দেশে মোট 17 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
গৌতম গুপ্তের রিপোর্ট কলকাতা থেকে।
আগামী মে মাসে প্রধানমন্ত্রী মোদীর চীন সফরের সময় দুই দেশের সীমান্ত সমস্যার একটা সমাধানের আশা করা হচ্ছে।
আর রয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডির কর্মকর্তা তানিয়া নুসরাত জামানের সাক্ষাৎকার।
কমপ্লেন্টের হার, যারা শিকার হচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্সের, পারিবারিক সহিংসতার, তা ওনারা কমপ্লেন করছেন, 350% বেড়ে গেছে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। শুরুই করছি বাংলাদেশ সমাচার দিয়ে। বাংলাদেশে সর্বসাম্প্রতিক এক সহিংসতায় কমসে কম 7 ব্যক্তির প্রাণহানি হয়েছে। দেশের অস্থির অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণেই এটা ঘটেছে বলে বলা হচ্ছে। কর্তৃপক্ষীয় অভিযোগে বলা হচ্ছে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসের ওপর বিরোধী মতাদর্শীদের পেট্রোল বোমার আঘাতে এটা ঘটেছে। বিরোধী দলীয় নেতারা অবশ্য এহেন অভিযোগের যথার্থ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার ভোর রাত 3:30 দিকে কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজার এলাকায় দুর্বৃত্তরা বাসে পেট্রোল বোমা হামলা চালায়। আইকন পরিবহনের যাত্রীবাহী এই বাসটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল। 52 ইউনিটে কাতরাচ্ছেন একজন বাস যাত্রী। লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলায় দগ্ধ চালক মারা গেছেন। বরিশালের 10 মিনায় পেট্রোল বোমায় ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যশোরে 2 যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে, পেট্রোল বোমা ছুটতে গিয়ে ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়েছে। পরিবার বলেছে, তাদেরকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। 20 দলীয় জোটের ডাকা অবরোধ অব্যাহত রয়েছে। আরো 2 দিন হরতালের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি। ওদিকে SSC পরীক্ষা আরো এক দফা পেছানো হলো। কালকের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই মাত্র টেলিফোন করে আমাদের জানালেন যে সরকার ঢাকা কক্সবাজার রুটে রাতে বাস চলাচল নিষিদ্ধ করে দিয়েছেন। আর 20 দলীয় জোট ওই বোমা হামলার ঘটনায় নিন্দে জ্ঞাপন করে ঘটনার তদন্ত দাবি করেছেন। বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, জানুয়ারি মাসে দেশে মোট 17 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ নিয়েই রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
অধিকারের মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বহির্ভূত এ সকল হত্যাকাণ্ডের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন 12 জন, যার মধ্যে 6 জন র্যাবের হাতে, 5 জন পুলিশের হাতে, 1 জন যৌথ বাহিনীর হাতে। নিহত অপর 5 জনের মধ্যে 4 জন পুলিশের গুলিতে ও 1 জন র্যাব পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে জানানো হয়, জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে 46 জন নিহত, 1,946 জন আহত হয়েছেন, 14 জন গুম হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়। 2 জনের মৃতদেহ পাওয়া গেছে, বাকিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 2015 সালের 5ই জানুয়ারির আগে ও পরে সব মিলিয়ে প্রায় 30,000 বিএনপি জামাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অধিকার জানিয়েছে, ব্যাপকভাবে নারীর প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী লড়াকুদের মধ্যে নতুন দফায় যে লড়াই বেঁধেছে, কম হলেও 8 অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে তাতে। একথা জানা গিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলবর্তী এলাকার কর্মকর্তাদের সূত্র থেকে। কিয়েভ ও বিদ্রোহীদের সূত্র থেকে জানা গিয়েছে, গত 24 ঘণ্টার প্রচণ্ড গোলাবর্ষণে নিহত হয়েছে কম হলেও 22 জন। ডোনেটস্ক এবং লুহানস্কের স্বঘোষিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোয় ধুন্ধুমার লড়াই চলছে, বিশেষ করে ইউক্রেন নিয়ন্ত্রিত ডেবাল্টসেভ শহরটিতে। শনিবার ইউক্রেন সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বেলারুসে অনুষ্ঠিত শান্তি সংলাপ ভেস্তে যাবার পরই প্রচণ্ড রোষে এ লড়াই বেঁধে ওঠে। অচিরেই এ লড়াই আরও রুশে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়তে প্রাণঘাতী সমরাস্ত্র সরবরাহ করা হবে কিনা এখনও তা স্থির হয়নি বলে জানিয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন এবং সে সময়ই দুদেশের সীমান্ত সমস্যার একটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
আগামী 26 মে নরেন্দ্র মোদী সরকারের বর্ষপূর্তির আগেই মোদী যাচ্ছেন চীন সফরে, এমনটাই জানিয়েছেন বর্তমানে চীন সফররত ভারতীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। দুই প্রতিবেশীর মধ্যে 4,057 কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখায় দীর্ঘদিন ধরে মোটামুটি সীমানা বলে দুতরফ মেনে নিলেও ওই নিয়ন্ত্রণ রেখার প্রকৃত অবস্থান সম্পর্কে বিবাদও রয়েছে। মনে করা হচ্ছে মোদীর চীন সফরের সময় সীমানা নির্ধারণের অন্তত সূত্রগুলি কি হবে সে বিষয়ে একটা মতৈক্যে আসা যাবে। তারপর সীমান্ত চিহ্নিত করতে আরো সময় লাগলেও অন্তত নীতিগতভাবে সীমানা নির্ধারণ সম্পর্কে দুই দেশই একমত হলে সীমানা নিয়ে নিত্য অশান্তি এড়ানো যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরের সময় পরমাণু চুক্তির জট, এবার চীনের সঙ্গে সীমানা নিয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হলে সেটা হবে নরেন্দ্র মোদী সরকারের বড় কূটনৈতিক সাফল্য। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা পশ্চিমবঙ্গের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করেছেন। পরমাশিস ঘোষ রায় রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে চায় মার্কিন প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনের সদর দপ্তর নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা। রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী অত্যন্ত সক্রিয় এই মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ভারত সহ পশ্চিমবঙ্গের সঙ্গে সমন্বয় রেখে বন্ধুত্বমূলক পরিবেশে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে বাণিজ্য ও শিল্পের আরো প্রসারণীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল হেনিল লাফেব ও রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা গৌরব বনশাল। রাজভবন সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর দুদেশের সম্পর্কে আরো সদর্থক প্রভাব ফেলবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের শীর্ষ আদালতের এক রায়ে আজ মঙ্গলবার জানানো হয়েছে 1990-এর দশকে ক্রোয়েশিয়া যখন কিনা যুগোস্লাভিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পৃথক হয়ে গিয়েছিল, তখনকার সেই বলকান যুদ্ধ চলাকালে ক্রোয়েশিয়া বা সার্বিয়া কোনো পক্ষই গণহত্যা চালায়নি। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি পিটার টমকার পাঠ করে রায়ে বলা হয়েছে, দুদেশের লড়াকুদের পক্ষেই অপরাধ সংঘটিত হয় বিস্তর, তবে কোনো তরফই সংঘাত চলাকালে অপরপক্ষ যে গণহত্যা চালিয়েছিল তা প্রমাণ করতে পারেনি। ওই সংঘাতে 20,000 মানুষের প্রাণ বিনাশ হয়েছিল। আল জাজিরা সাংবাদিক মোহাম্মদ ফামি আনুষ্ঠানিকভাবে মিশরের নাগরিকত্ব পরিত্যাগের পরই অচিরেই মিশরের কারাগার থেকে মুক্তি পাবেন মনে করা হচ্ছে। এভাবেই ফামিকে বহিষ্কারের পথ মিশরের জন্য সুগম হয়ে গেল। সেই 2013 ডিসেম্বর থেকে অপর দুই সহকর্মীর সঙ্গে ফামি মিশরের কারাগারে কাটাচ্ছেন। 400 দিনেরও বেশি নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে তারা মদত জুগিয়েছিলেন তাদের বিরুদ্ধে আনিত এ অভিযোগের দায়ে। ফামি একাধারে মিশর ও ক্যানাডার নাগরিক। ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড সোমবার দিবাশেষে জানান, ফামির মুক্তি এখন অত্যাসন্ন প্রায়। কিউবা সেই আগস্টে যখন রটেছিল যে ফিদেল কাস্ত্রোর স্বাস্থ্যের ক্রম অবনতি ঘটছে, তারপর এই প্রথম সাবেক ওই প্রেসিডেন্টের কিছু আলোকচিত্র প্রকাশ করেছে। গতকাল সোমবার কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রাম্মায় প্রকাশিত ওই সব ছবিতে 88 বছর বয়সী কাস্ত্রোকে নিজ বাসভবনে বসে এক ছাত্রের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ওই সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী ওই সব আলোকচিত্র তোলা হয়েছিল গত মাসে। ব্রাজিলের এক ধর্মতত্ত্বের ছাত্র গত মাসে তাঁর সঙ্গে দেখা করেছিলেন যখন তখন। ইনি বলছেন, গত মাসে ওই সাক্ষাতের সময় ওঁকে বেশ কৃশ দেখালেও শরীর স্বাস্থ্য তাঁর ভালোই ছিল, তাঁকে সুস্থ দেখাচ্ছিল। ফিদেল কাস্ত্রো ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন অনুজ রাউলের হাতে 2006 সালে ভগ্ন স্বাস্থ্যের কারণে। তারপর থেকে বিগত বছরগুলোয় জনসমক্ষে বড় একটা তাঁকে দেখা যায়নি। রাশিয়ার একটি নিরপেক্ষ জনমত সমীক্ষা সংস্থা বলছে, রাশিয়ার কেবল 1/3 জনগণই মনে করে ইউক্রেনে তাদের কর্মতৎপরতার কারণে পশ্চিম যে তাদের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে করে তাদের সমস্যা হয়েছে। ওই লেভাডা সেন্টার পরিচালিত জনমত সমীক্ষায় দেখা যায় ওই নিষেধাজ্ঞায় তাদের এবং তাদের পরিবার পরিজনের দারুণ সমস্যা হয়েছে আর মাত্রই 7% অভিমত যে তাদের ওইসব সমস্যা নিদারুণ প্রকৃতির। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। তানিয়া নুসরাত জামান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডির প্রোটেক্টিং হিউম্যান রাইটস কার্যক্রমের অধীনে পারিবারিক সহিংসতা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ইস্যু নিয়ে কাজ করছেন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে এইসব কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত বলেন। আর তার সাক্ষাৎকার নেন শেগুফতা নাসরিন কুইন।
তানিয়া নুসরাত জামান, আপনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এআইডির প্রোটেক্টিং হিউম্যান রাইটস কার্যক্রমের অধীনে পারিবারিক সহিংসতা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ইস্যু নিয়ে কাজ করছেন, এই কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত বলবেন?
জি অবশ্যই, থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। প্রোটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রাম একটি 5 বছর মেয়াদি প্রকল্প, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সহযোগ সংস্থা USAID ফান্ডেড। এটা 2011 সালে মার্চ মাসে শুরু হয় এবং এটা শেষ হবে মার্চে 2016। মূল লক্ষ্য হচ্ছে যে পারিবারিক সহিংসতা হার কমিয়ে নিয়ে আসা এবং তার সাথে যে যুক্ত যে মানবাধিকার ব্যাপারগুলো আছে, যেরকম বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌতুক, ট্রাফিকিং, আপনার অ্যাসিড ভায়োলেন্সও আছে। তবে আমরা মূলত প্রথম 4টাতেই কাজ করি।
আপনারা তো বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন, এ সম্পর্কে একটু বলবেন, বিশেষ কিছু উল্লেখযোগ্য কার্যক্রমের কথা?
আমরা যেভাবে কাজ করছি, এটা এটা বাস্তবায়ন করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পার্টনারশিপে আছে আমাদের টেকনিক্যাল পার্টনার আছে যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেন, তারপরে বাংলাদেশি আইনজীবী সংস্থা, মহিলা আইনজীবী সংস্থা এবং 11টি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে এইটা বাস্তবায়ন করছি। আমাদের প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা শুরু করি একদম কমিউনিটি লেভেল থেকে, যেরকম গ্রাম থেকে নিয়ে একদম পুরো ন্যাশনাল লেভেল পর্যন্ত কাজ করছি। তবে আমরা 5টা দিকে, আমরা যেটাকে কম্পোনেন্ট বলি, 5টা কম্পোনেন্ট নিয়ে কাজ করি। প্রথমটা হচ্ছে অ্যাডভোকেসি, যেখানে আমরা আইনের রিফর্ম, তারপরে আইনের বাস্তবায়ন, আমরা নিকটভাবে কাজ করেছি মহিলা ও শিশু বিষয়ক সংস্থার সাথে, বাল্যবিবাহ, শিশু বিবাহ প্রিভেনশন অ্যাক্ট, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভোকেসি কাজ। তারপরে আমরা কাজ করি ক্যাপাসিটি বিল্ডিং, যেটা সবাই কাজ করার ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমরা কি স্টেক হোল্ডার্সের সাথে কাজ করি। তারপরে আছে আমাদের অ্যাক্সেস টু জাস্টিস, যেখানে যারা সহিংসতার শিকার হন, আর আপনি জানেন বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এসবের শিকার হন মেয়ে শিশুরা এবং মহিলারা। আমি দুটাই স্ট্রেস করতে চাচ্ছি, বেশিরভাগ ম্যারিড মহিলারা, শিশুই বলা চলে, কারণ তাদের বয়স 18 নিচে হয়, তারা যখন শিকার হয় সহিংসতার, তখন তাদেরকে, তাদের দুইটা পথ আছে, যে তারা ফর্মাল জাস্টিস সিস্টেমে যেতে পারে আইনজীবীর থ্রুতে কোর্টের দিকে, আরেকটা আছে যে আপনার, আমরা বলি যেটা আমাদের সালিশ, সেটা ভিলেজ কোর্ট অ্যাক্টের আন্ডারে পড়ে, সেখানে ইউনিয়ন পরিষদের লোকজন আরও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা মিলে সালিশটা করে। তারপরে আছে আপনাদের, আমরা আরেকটাভাবে কাজ করি যে যারা সহিংসতার শিকার হয় তাদেরকে সার্ভিসেস দেওয়া, যেরকম হেলথ সার্ভিসেস হতে পারে, সেটা লিগাল সার্ভিসেস হতে পারে। তারপরে লাস্টে আছে যে মাস অ্যাওয়ারনেস, কিভাবে মানুষের সবাইকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া যে দেশের আইন কি, কোন রকম বিহেভিয়ারগুলো অ্যাকসেপ্টেবল, কোনগুলো না, আর সবাই যেন সচেতন হয়। আর আমরা স্কুলদের সাথে খুব আন্তরিকভাবে, নিকটভাবে কাজ করি।
আপনাদের এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কি ধরনের সাফল্য আপনারা দেখছেন বা অর্জন করেছেন?
আমরা দেখতে পাচ্ছি যে যেসব এলাকায় আমরা কাজ করি, 8টা উপজেলাতে 102টা ইউনিয়নে কাজ করি, সেসব এলাকায় আমরা দেখছি যে কমপ্লেন্টের হার, যারা শিকার হচ্ছেন ডোমেস্টিক ভায়োলেন্সের, পারিবারিক সহিংসতার, তা ওনারা কমপ্লেন করছেন 350% বেড়ে গেছে। তো এটা আমরা মনে করি বিরাট সাফল্য, যে মহিলারা, শিশু, মেয়েরা, তারা বাড়ির থেকে বের হয়ে এসব ব্যাপার নিয়ে আসছেন, এসে কথা বলছেন, ওনারা জাস্টিস চাচ্ছেন এইসব ব্যাপারে।
আগে কি তারা, অভিভাবকরা বা মেয়েরা, অত সহজে অভিযোগ করতেন না?
করতেন না, কারণ এটা অনেকে মনে করেন, আপনি হয়তো আশ্চর্য হবেন না শুনে, যে আমরা সার্ভে রিসার্চে দেখা যায় যে মহিলারা মনে করে যে তাদের উপর অত্যাচার করা এটা অ্যাকসেপ্টেবল, এটা করতেই পারে। এই এরকম যদি মনোভাব থাকে তাহলে কেউ তো বাড়ি থেকে বের হয়ে আসবে না এটার সম্বন্ধে অভিযোগ করতে। আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, যারা গ্রামেগঞ্জে কাজ করে আর উঠান বৈঠক করে মহিলাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, অ্যাডোলেসেন্ট ছেলেদেরকে নিয়ে, অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে, এতে তারা সাহস পাচ্ছে, তারা জানছে যে এটা অ্যাকসেপ্টেবল না, তারা কমপ্লেন করতে আসছে।
সমাজে লোকজনকে আরো সচেতন করে তোলার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন?
একে তো আছে, আমরা ধরেন মিডিয়ার মাধ্যমে, রেডিও টেলিভিশন এসবের মাধ্যমে মেসেজিং দেওয়া, তারপরে আমরা অনেক দিবসগুলাতে যেরকম ওয়ান বিলিয়ন রাইজিং হোক, ইন্টারন্যাশনাল ডে অব দ্য চাইল্ড হোক, এইসব বিশেষ দিনগুলাতে আমরা র্যালি করি, ফেয়ার্স করি, ওখানে বুথ থাকে, মানুষ ইনফরমেশন পায়, তারপরে প্রায় আপনার ওই যে বৈঠকগুলো যেগুলো হয়, তারপরে একটা বিরাটভাবে যেটা আমরা সমাজের কাছে পৌঁছে দিতে চাচ্ছি সেটা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে, তাদের মাধ্যমে তাদের বাবা মারাও মেসেজগুলো পায়। তো আমরা একটা স্কুল আউটরিচ প্রোগ্রাম করি জেন্ডার ইস্যুজ এবং জেন্ডার বেসড ভায়োলেন্স ইস্যুজ নিয়ে, সেটার মাধ্যমে অনেক মেসেজ পৌঁছে যাচ্ছে, তবে প্রাইমারি মিডিয়ার মাধ্যমে যাচ্ছে এগুলো।
তানিয়া নুসরাত জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় বিশ্বকাপ ক্রিকেট 2015। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত শিশু কিশোর বয়সে হয়ে থাকে এবং সুস্থ থাকার জন্য আক্রান্তদের অবশ্যই ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হবে। খাবারের দিকেও এদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। কিন্তু সমস্যা হল, অনেক শিশু রক্ত পরীক্ষা করতে ভয় পায়, আর তাই ব্রিটিশ গবেষকরা ছোট এবং সহজ একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা দিয়ে টাইপ 1 ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব। ভয়েস অব আমেরিকার সংবাদদাতা জর্জ পুটিচের রিপোর্ট, শোনাচ্ছেন তাহিরা কিপ্রিয়া।
প্রতিবছর 80,000-এরও বেশি শিশু টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস রোগ একজনের থেকে অন্যজনের মাঝে সংক্রমিত হয় না, তবে রোগটি খুব শীঘ্রই শনাক্ত করা না গেলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে, আর সে কারণেই এই রোগ শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যার ইমেরিটাস অধ্যাপক গাস হ্যাংকক বললেন,
"The sweet smell is this particular ketone which is given out. It's called acetone." And doctors have regularly smelled acetone.
টাইপ 1 ডায়াবেটিস রোগীর মুখে এক ধরনের মিষ্টি গন্ধ হয়, আর কেটনের কারণেই এমনটি হয়ে থাকে। রোগীর রক্তে রাসায়নিক পদার্থ অ্যাসিটন জমে এই গন্ধ সৃষ্টি করে, সে কারণেই ডাক্তাররা নিয়মিতভাবে রোগীর শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করে থাকেন। ব্রিটিশ গবেষকেরা একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা শ্বাসপ্রশ্বাস বিশ্লেষণ করবে এবং যন্ত্রটি সহজেই বহন করা যাবে। রক্তে যদি সামান্যতম অ্যাসিটন থাকে তাহলে ওই যন্ত্রটি শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করে তা বলে দিতে পারবে। অক্সফোর্ড মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের সিইও ইয়ান ক্যাম্বল বললেন,
"What we do is we allow a subject to blow into the device, we extract out the volatile organic compounds we wish to measure, in this case acetone."
এ কাজটি খুব সহজ নয়, কারণ শ্বাসপ্রশ্বাসে থাকে অসংখ্য রাসায়নিক পদার্থের লক্ষ লক্ষ অণু, সেখান থেকেই একটি মাত্র পদার্থকে শনাক্ত করা হয়। ইয়ান ক্যাম্বল বললেন, "আমরা সাধারণত যা করে থাকি তা হচ্ছে রোগীদের বিশেষ ধরনের একটি প্যাকেটে শ্বাসপ্রশ্বাস ছাড়তে বলা হয়, তারপর ওই প্যাকেটটির মুখটি যন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। আমাদের শ্বাসপ্রশ্বাসে থাকে অসংখ্য উদ্বায়ী যৌগিক পদার্থ, আর তার ভেতর থেকে আমরা যে মৌলিক পদার্থটি বার করতে চাইছি, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাসিটন, এই যন্ত্রটি সেটা শনাক্ত করতে পারবে। প্রফেসর হ্যাংককের সহযোগিতায় এই যন্ত্রটি তৈরি করা হচ্ছে। তিনি জানালেন, শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করার যন্ত্র আছে, তবে ওই যন্ত্রগুলো বিশাল আকৃতির এবং অত্যন্ত ভারী, এবং টেবিলের ওপরেই সবসময় রাখতে হবে। গবেষক হ্যাংকক বললেন,
"The aim that we have is to get this into a handheld device
here that somebody can pick up.
আমাদের লক্ষ্য হচ্ছে যন্ত্রটির আকার খুব ছোট রাখা, যাতে যে কেউই তা ব্যবহার করতে পারে। গবেষকেরা জানালেন, ডায়াবেটিস রোগীদের শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করার এই নতুন যন্ত্রটি এক বছরের মধ্যেই ডাক্তাররা ব্যবহার করতে শুরু করবেন। গবেষকেরা জানান, একটি বিষয়ের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন যে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য এই যন্ত্রে রক্ত পরীক্ষা করা যেতে পারে, কিন্তু রোগটিকে নিশ্চিতভাবে জানতে হলে অবশ্যই ল্যাবরেটরিতে বা গবেষণাগারে উপযুক্তভাবে রক্ত পরীক্ষা করাতে হবে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনুন ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান টক টু আস।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন টক টু আসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা স্বাগতম আমার তরফ থেকেও।
গত সপ্তাহে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে কোশ্চেন করার নিয়ম শিখেছিলাম। তাহলে শতরূপা, আমাদের শ্রোতাদের ওই নিয়মটা আরেকবার মনে করিয়ে দেয়া দরকার, তাই না?
নিশ্চয়ই। নিয়মটা হলো এরকম, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে কোশ্চেন করতে হলে অক্সিলারি ভার্ব বি দিয়ে বাক্যটা শুরু করতে হয়। ওই অক্সিলারি ভার্বের পরে প্রথমে বাক্যের সাবজেক্ট এবং তারপর মূল ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয়।
একদম ঠিক বলেছ, তবে একটা এক্সাম্পল দিলে আমাদের শ্রোতাদের কাছে ব্যাপারটা আরো পরিষ্কার হবে।
এক্সাম্পল, যেমন ধরা যাক, ইজ শি রাইটিং এন এসএ।
উদাহরণটা একদম ঠিক হয়েছে, এবং এখানে লক্ষ্য করা দরকার যে বাক্যটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব বি অর্থাৎ ইজ দিয়ে, তারপর আসছে বাক্যটির সাবজেক্ট মানে শি এবং মূল ভার্ব রাইটিং।
হ্যাঁ, ব্যাপারটা এখন মনে হয় আমাদের শ্রোতাদের কাছেও পরিষ্কার হয়েছে।
ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরির যে নিয়মটা আমরা শিখলাম সেটা মূলত ইয়েস নো কোশ্চেন তৈরির নিয়ম।
মানে?
মানে হচ্ছে এই সব প্রশ্নবোধক বাক্যের উত্তর ইয়েস অথবা নো হতে পারে। যেমন ধরো, একটু আগে যে বাক্যটি তুমি বললে, ইজ শি রাইটিং এন এসে, এর উত্তর তো হ্যাঁ সূচক হতে পারে, আবার নাও সূচক হতে পারে। বলো তো শতরূপা, এই প্রশ্নের উত্তর কি হতে পারে?
হ্যাঁ সূচক উত্তর হবে ইয়েস শি ইজ রাইটিং এন এসে।
আর সংক্ষেপে যদি বলো,
ইয়েস শি ইজ।
বাহ, একদম ঠিক বলেছ। আসলে ইয়েস নো টাইপ কোশ্চেনের উত্তরে শুধুমাত্র ইয়েস অথবা নো এর পরে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বসালেই উত্তরটা পরিষ্কার বোঝা যায়। এই যে বললে ইয়েস শি ইজ, এর কন্ট্রাক্টেড ফর্ম তাহলে কি হবে?
ইয়েস শি ইজ।
শতরূপা, এই প্রশ্নে যদি নেগেটিভ উত্তর দাও তাহলে কি বলবে?
তাহলে বলবো নো শি ইজ নট রাইটিং এন এসএ।
আর সংক্ষেপে?
সংক্ষেপে হবে নো শি ইজ নট।
আর এর কন্ট্রাক্টেড ফর্ম?
নো শি ইজন্ট।
তাহলে এখন বুঝলে তো ইয়েস নো টাইপ কোশ্চেন কেমন হয় আর এর উত্তরটাই বা কিভাবে দেওয়া যায়?
হ্যাঁ, এখন তো ব্যাপারটা একদম পরিষ্কার।
তবে কোশ্চেন তো শুধু ইয়েস নো টাইপের হয় না, অন্য ধরনেরও হয়।
যেমন?
যেমন ধরো, সব প্রশ্নের উত্তর তো আর শুধু ইয়েস নো বলে দেয়া যায় না, এমন তো অনেক প্রশ্ন আছে যার উত্তর বিস্তারিত হতে পারে।
মানে আপনি বলতে চাইছেন কে, কি, কবে, কোথায়, কেন, এরকম তো?
একদম সেরকমই বলতে চাইছি। আর এই ধরনের কোশ্চেনকে বলা হয় WH questions.
WH questions মানেটা কি?
WH questions হচ্ছে এমন সব questions যেগুলো সাধারণত শুরু হয় WH দিয়ে, যেমন হু, ওয়াই, ওয়্যার, হোয়াট, ওয়েন, হুম ইত্যাদি। তবে সেই সঙ্গে হাউ এই শব্দ দিয়ে শুরু হওয়া প্রশ্নটিও কিন্তু ওই WH questions এর মধ্যেই পড়ে, এর মানেটা এরই মধ্যে অন্তর্ভুক্ত। এবার শতরূপা, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই WH questions এর কিছু এক্সাম্পল এর দিকে নজর দেওয়া যাক।
ঠিক আছে।
যেমন ধরো, আমি যদি বলি শেলি ইজ টকিং অন দ্য ফোন, তাহলে এর WH question কি হবে?
আমার তো মনে হয় প্রশ্নটা হবে হু ইজ টকিং অন দ্য ফোন।
একদম ঠিক হয়েছে, কিন্তু হু কেন, হোয়াট কিংবা ওয়াই অথবা ওয়্যার নয় কেন?
কারণ প্রশ্নটা তো ব্যক্তিকে নিয়ে, তাই হু ব্যবহার করেছি।
হ্যাঁ, এটাও একদম ঠিকই বলেছ। এবার আরেকটা বাক্য শোনো, দে আর গোয়িং টু আ শপিং মল।
হু আর গোয়িং টু আ শপিং মল।
হ্যাঁ, প্রশ্নটা হয়েছে, এটাও ব্যক্তির ব্যাপারে প্রশ্ন। এই বাক্যে কিন্তু অন্যরকম প্রশ্নও করা যেত।
কি ধরনের প্রশ্ন?
স্থানধর্মী প্রশ্ন। তবে এই প্রসঙ্গে আরো কথা আগামী অনুষ্ঠানে।
আর যাবার আগে জানিয়ে রাখি, টক টু আসের এই ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com।
এবার তাহলে ওঠার পালা। তবে টক টু আসের এই সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এখন সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছেন সরকার কবিরউদ্দিন।
বাংলাদেশে সর্বসাম্প্রতিক সহিংসতায় কমসে কম 7 ব্যক্তির প্রাণহানি হয়েছে। দেশের অস্থির অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণেই এটা ঘটেছে বলে বলা হচ্ছে। কর্তৃপক্ষীয় অভিযোগে বলা হয়, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসের ওপর বিরোধী মতাদর্শীদের পেট্রোল বোমার আঘাতে এটা ঘটেছে। বিরোধী দলীয় নেতারা অবশ্য এহেন অভিযোগের যথার্থ অস্বীকার করেছেন। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী কিছুক্ষণ আগে টেলিফোনে আমাদের জানিয়েছেন যে সরকার ঢাকা কক্সবাজার রুটে রাতে বাস চলাচল নিষিদ্ধ করে দিয়েছেন, আর 20 দলীয় জোট ওই বোমা হামলার ঘটনায় নিন্দে জ্ঞাপন করে ঘটনার তদন্ত দাবি করেছেন। ওদিকে বাংলাদেশের চলমান সংকট নিরসনের 3টি উপায় বলেছেন বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রসঙ্গে বলেন,
সবচেয়ে ভয়ানক আমাদের ভুলের জন্য, আপনার ভুলের জন্য, বিরোধী জন্য বন্ধ কারণ যে ভুল হয়ে থাকে সেই সব ভুলের মাসুলে যদি কোন রাজনৈতিক নির্বাচন সরকার আছে তাহলে কিন্তু যারা সরকার আছেন তাদের উপরেই এই দায়িত্ব করতে হবে।
তিনি বলেন, সময় বসে নেই, তাই দ্রুত সংলাপে বসে বর্তমান রাজনৈতিক অচল অবস্থার অবসান করতে হবে। বদ্রদুতা চৌধুরী বলেন, 5ই জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয় নাই। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে প্রথমত উদার হতে হবে, দ্বিতীয়ত স্বীকার করতে হবে দেশে রাজনৈতিক সংকট চলছে, এবং তৃতীয়ত নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, সেটা সকল দলের আলোচনা সাপেক্ষে করতে হবে, প্রধান দলসমূহকে প্রাধান্য দিতে হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী লড়াকুদের মধ্যে নতুন দফায় যে লড়াই বেঁধেছে, কম হলেও 8 অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে তাতে, একথা জানা গিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলবর্তী এলাকায় কর্মকর্তাদের সূত্র থেকে। কিয়েভ ও বিদ্রোহীদের সূত্র থেকে জানা গিয়েছে গত 24 ঘণ্টার প্রচণ্ড গোলাবর্ষণে নিহত হয়েছে কম হলেও 22 জন। ডোনেটস্ক এবং লুহানস্কের সংঘর্ষিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোয় দুমদুমার লড়াই চলছে, বিশেষ করে ইউক্রেন নিয়ন্ত্রিত ডেবাল্টসেভ শহরটিতে। শনিবার ইউক্রেন সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বেলারুসে অনুষ্ঠিত শান্তি সংলাপ ভেস্তে যাবার পরই প্রচণ্ড রোষে লড়াই বেঁধে ওঠে। অচিরেই এ লড়াই আরও রুশে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়তে প্রাণঘাতী সমরাস্ত্র সরবরাহ করা হবে কিনা এখনও তা স্থির হয়নি বলে জানিয়েছে। ওদিকে রাশিয়ার একটি নিরপেক্ষ জনমত সমীক্ষা সংস্থা বলছে, রাশিয়ার কেবল 1/3 জনগণই মনে করে ইউক্রেনে তাদের কর্মতৎপরতার কারণে পশ্চিম যে তাদের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে করে তাদের সমস্যা হয়েছে। ওই লেভাডা সেন্টার পরিচালিত জনমত সমীক্ষায় দেখা যায় ওই নিষেধাজ্ঞায় তাদের এবং তাদের পরিবার পরিজনের দারুণ সমস্যা হয়েছে, আর মাত্র 7% অভিমত যে তাদের ওইসব সমস্যা নিদারুণ প্রকৃতির, আর 37% মনে করে ওইসব নিষেধাজ্ঞা তাদের এবং তাদের পরিবার পরিজনের জন্য বেশ বড় মাপের সংকট খাড়া করতে পারত, আর 10% মনে করে এতে চরম সংকট দেখা দিতে পারত। জাতিসংঘের শীর্ষ আদালতের এক রায়ে আজ মঙ্গলবার জানানো হয়েছে, 1990-এর দশকে ক্রোয়েশিয়া যখন কিনা যুগোস্লাভিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে পৃথক হয়ে গিয়েছিল, তখনকার সেই বলকান যুদ্ধ চলাকালে ক্রোয়েশিয়া বা সার্বিয়া কোনো পক্ষই গণহত্যা চালায়নি। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি পিটার টোমকার পাঠ করা রায়ে বলা হয়, দুদেশের লড়াকুদের পক্ষেই অপরাধ সংঘটিত হয় বিস্তর, তবে কোনো তরফই সংঘাত চলাকালে অপরপক্ষ যে গণহত্যা চালিয়েছিল সেটা প্রমাণ করতে পারেনি। ওই সংঘাতে 20,000 মানুষের প্রাণ বিনাশ হয়েছিল। আল জাজিরা সাংবাদিক মোহাম্মদ ফামি আনুষ্ঠানিকভাবে মিশরের নাগরিকত্ব পরিত্যাগের পর অচিরেই মিশরের কারাগার থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন ডলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি সতরূপা বড়ুয়া আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.